গতদিন আমরা মহাপরাক্রমশালী মগধরাজ জরাসন্ধকে ভগবান তার কলাকৌশলের মাধ্যমে ভীমসেনকে দিয়ে বধ করিয়েছিলেন সে পর্যন্ত আমরা শ্রবণ করেছি। এবারে পাণ্ডবগণ তারা দিগ্বিজয়ে বহির্গত হচ্ছে। এই দিগ্বিজয়ে কেন বহির্গত হচ্ছেন, যে সেই রাজস্ব যজ্ঞ করবেন কি না, তাই সেই কারণে চার ভাই অর্জুন, ভীমসেন, নকুল এবং সহদেব তারা চার ভাই চারটে দিক আক্রমণ করার জন্য সমস্ত রাজন্যবর্গকে পরাজিত করার অভিপ্রায়ে তারা বেরিয়ে পড়লেন। সমস্ত পৃথিবী যদি জয় না করেন তাহলে সম্রাট হতে পারবেন না মহারাজ যুধিষ্ঠির, আর অপরদিকে সেই রাজসূয় যজ্ঞ করা সম্ভব নয়, প্রচুর অর্থের প্রয়োজন, মানে অল্প স্বল্পে অর্থে কিছুই হবে না। তাই উত্তর দিকে বেরিয়ে পড়লেন মহারাজ যুধিষ্ঠিরের আজ্ঞা নিয়ে দণ্ডবত প্রণাম করে অর্জুন উত্তর দিকে বেরিয়ে পড়লেন। উত্তর দিকে তিনি বিভিন্ন দেশ জয় করতে আরম্ভ করলেন। প্রথমে অনর্থ, কালকূট, কুলিন্দ দেশ জয় করে সৈন্যসহ তিনি সুমণ্ডল রাজাকে পরাজিত করলেন, আর সুমণ্ডল যখন পরাজিত হলেন তার অধীনস্থ স্বীকার করলেন, তার অধীনে থেকে তার সঙ্গে সহযোগ দিয়ে অন্যান্য দেশগুলিকে জয় করতে আরম্ভ করলেন। সপ্তদ্বীপের রাজাদের মধ্যে এই সাকলদ্বীপবাসীরা প্রচণ্ড যুদ্ধবিদ্যায় তারা পারদর্শী ছিল, তাদের সঙ্গেও ভয়ঙ্কর যুদ্ধ করে তাদেরকে পরাজিত করলেন। তাদের এবার তাদের সহায়তায় প্রাগজ্যোতিষপুরে আক্রমণ চালালেন। সেখান থেকে রাজা, প্রতাপশালী রাজা ছিল ভগদত্ত, তার সঙ্গে কিরাত এবং চীন দেশ জয় করলেন, এবং চীনের থেকে অন্যান্য দেশের আরো আরো যে সমস্ত ভয়ঙ্কর যোদ্ধাগণ ছিলেন তাদের সঙ্গেও যুদ্ধ হল। এইভাবে তিনি সম্পূর্ণ উত্তর দিক অর্জুন একলাই জয় করলেন। আর সেখান থেকে বহু বহু কিছু উপহার সংগ্রহ করতে রাখলেন, মানে কর, রাজস্ব যজ্ঞ করতে গেলে তো আর এমনি হবে না, তাই তাদের থেকে কর নেওয়া আরম্ভ করলেন। অনেক রাজাকে পরাজিত করলেন, সে অনেক নাম। তা মোটামুটি উত্তর দিক তিনি চীন এবং হিমালয়ের পাদদেশে যে সমস্ত ছোট ছোট রাজারা ছিল তারা তো ভয়েই কর দিয়ে দিল, এবং বাল্লিক এবং রচমানকেও তিনি পরাজিত করলেন। সম্পূর্ণ হিমালয়ে তিনি বিজয় পতাকা উত্তোলন করে দিলেন। অর্জুন, মহাবাহু অর্জুন, এইভাবে তিনি কিমপুরুষ বর্ষের অধিপতি দ্রমপুত্র, এই হাটক দেশের রক্ষক গুর্জদেশদের হারিয়ে মানস সরোবরে পৌঁছালেন, যে মানস সরোবর যেখানে মহাদেব থাকেন সেই চীনের মানে তিব্বত সেখানে পৌঁছালেন, মানে সম্পূর্ণ উত্তর দিক তিনি সেখান থেকে হরিবর্ষকে জয় করতে চাইলেন। তা সেই হরিবর্ষকে যখন জয় করতে গেলেন তা সেখানে মানুষের গমনাগমন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকার দরুন কিমপুরুষ হরিবর্ষগণ তারা বলল যে আপনি যে এখানে এসেছেন এটাই আপনার বিজয়, কারণ এখানে মনুষ্য আসতে পারে না, আপনার আগমনের কারণ বলুন। তা তিনি অর্জুন হেসে বললেন যে আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, তিনি চক্রবর্তী সম্রাট হওয়ার জন্য সমস্ত দেশগুলিকে জয় করার জন্য আমাদের চার ভাইকে প্রেরণ করেছে, তা আমি এই উত্তর দিকেই এসেছি, বলো তুমি কি চাও। বললেন আমরা আপনার থেকে কিছু কর চাই, অর্থ সম্পদ, স্বর্ণাদি। তা তারা সেই হরিবর্ষের লোকেরা অর্জুনের উপরে সন্তুষ্ট হয়ে দিব্য দিব্য মণি, অলংকার, স্বর্ণের বিশেষ বিশেষ সামগ্রী, বস্ত্র, অলঙ্কার এবং ঋষিমুনিরা এসে বসবেন, সেই জন্য মৃগ চর্ম দিলেন প্রচুর। এইভাবে মহান যোদ্ধা অর্জুন চতুরঙ্গিনী সেনাসহ আনন্দের সঙ্গে ইন্দ্রপ্রস্থে ফিরে আসলেন। সমস্ত অর্থ, সমস্ত সামগ্রী মহারাজ যুধিষ্ঠিরকে সমর্পণ করলেন। তাদের আনন্দের আর সীমা রইল না। মহারাজ যুধিষ্ঠির তাকে আলিঙ্গন প্রদান করে বললেন, দেখো এই তোমাদের দ্বারাই এই সমস্ত সম্ভব হচ্ছে। আর ভীমসেন তিনিও অনুমতিক্রমে কোথায় বেরিয়েছিলেন, যে বহু সৈন্য সামন্ত নিয়ে পূর্ব দিক, উত্তর দিকে অর্জুন, পূর্ব দিকে ভীমসেন বেরোলেন। তাকে দেখে সে তো একেবারে সাক্ষাৎ কৃতান্তইব, মানে সাক্ষাৎ যমরাজের মতো বিশাল শরীর। তাকে দেখে মানে পুলিন্দ নগর এবং অন্যান্য যে সমস্ত চেদিপাল আদি শিশুপাল, তারা তো পরাজিত হতোই, কিন্তু শিশুপাল সে ভারী বুদ্ধিমান। সে সন্ধি করল, বলল, তুমি তো আমাদের আত্মীয়, অতএব তোমার সঙ্গে যুদ্ধ কেন? তুমি স্বেচ্ছায় বলো কি চাও। বলল, কর চাই। কর দেওয়া মানেই তো অধীনতা স্বীকার করা হলো, তাই সেখান থেকেও কর নিলেন। তারপরে শ্রেণীমানকে, কৌশল দেশের অধিপতি বৃহৎ বলকে, অযোধ্যাপতি ধর্মাত্মা দীর্ঘজয়কে, সকলকে অনায়াসে তিনি পরাজিত করে বহু বহু কিছু নিয়ে আসলেন এবং মদধার সমুদেয় বৎসদেশকে তিনি অনায়াসে বসে আনলেন। এবং জরাসন্ধের পুত্র সহদেব, সে তো স্বেচ্ছায় কর দিলেন, কারণ তারা তো পূর্বেই তাদের দ্বারা মানে পরাজিত হয়েই আছে। এইভাবে বঙ্গদেশ পর্যন্ত গেলেন, বাংলাদেশ পর্যন্ত গিয়ে তিনি সমুদ্রসেন, চন্দ্রসেন এবং কর্কট অধিপতি তাদের সকলকে জয় করলেন। এবং বঙ্গদেশের পাশে পাশে যে সমস্ত সমুদ্র উপকূলবর্তী রাজন্যবর্গ ছিলেন, ভীমসেনের চেহারা দেখে তারা তো এমনিই সব কিছু দেওয়া আরম্ভ করল। নিন মহারাজ, আপনি যা চান। বলছেন, দিলেই হবে না, আমাদের রাষ্ট্রীয় যজ্ঞে আসতে হবে। বলছেন, ঠিক আছে, তাই হবে। আর অন্য ভ্রাতা সহদেব তিনি দক্ষিণ দিকে যাত্রা করলেন। দক্ষিণ মানে ভারতবর্ষের দক্ষিণ দিকে সব যে সমস্ত রাজন্যবর্গ ছিলেন, নিষাদ ভূমি, গোশৃঙ্গ পর্বত, শ্রেণীমান এবং কুন্তিভোজ রাজার উপরে আক্রমণ করলেন, মানে নিজের নানা, নিজের দাদুর দেশেও আক্রমণ করলেন। আর সেখান থেকে বহু বহু সমস্ত কিছু তিনি সানন্দে গ্রহণ করতে থাকলেন এবং কিষ্কিন্ধার ময়ন্দ এবং দিবিদকে পরাজয় করলেন। সেই কিষ্কিন্ধা যেখানে মানে সমস্ত হনুমানরা রাজত্ব করত, বালি আদি, সেখানে পৌঁছে গেলেন। তারপরে সেখানে নীল রাজা ছিল, তার থেকেও সমস্ত কর নিলেন। এইভাবে তিনি রুক্মী প্রভৃতি ভীষ্মক তাদের থেকেও কর আদায় করলেন। এইভাবে সুপর্ণানক, তালাকুট, দণ্ডক এবং সমুদ্রের পাশে পাশে যে সমস্ত স্মেলেচ্ছ রাজ অধিরাজ ছিলেন তাদেরকে জয় করলেন। তারপরে পাণ্ড্য, দ্রাবিড়, উন্ড্র, কেরল, অন্ধ্র, তালবন, কলিঙ্গ মানে উৎকল উড়িষ্যা এবং উষ্ট্রকর্ণিক আটবিপুরী আক্রমণ করে যবনদেরও পরাজিত করলেন। এইভাবে তিনি লঙ্কার কাছাকাছি গিয়ে তিনি বিভীষণকে খবর প্রেরণ করলেন, যে হয় আমাদের অধীনস্থ স্বীকার করো, আর তা নয় যুদ্ধ করো। বিভীষণ তিনি তো ভক্ত, তিনি তাকে কর প্রেরণ করলেন, সম্মানের সঙ্গে আসলেন। আর নকুল মহারাজ তিনি পশ্চিম দিকে যাত্রা করলেন। সেই পশ্চিম দিকে অন্যান্য যে সমস্ত মানে মরুভূমি স্থান বেশ, সেগুলিকে দখল করতে লাগলেন। দাসার্ণ, শিবি, ত্রিগর্ত, অম্বষ্ঠ, মালব, পঞ্চপর্ক, মধ্যমক এবং বাটোধান ইত্যাদি সমস্ত রাজাদের পরাজয় করে সেখান থেকে বহু বহু ধনাদি সংগ্রহ করতে তিনি ফিরে আসলেন। সংকেতে সিন্ধু তটবর্তী গন্ধর্বকে এবং সরস্বতী তীরে শূদ্র এবং আবিরদের বশীভূত করলেন। এছাড়াও আরও শত শত রাজন্যবর্গকে, প্রায় হাজার হাজার রাজন্যবর্গকে পরাজিত করে সেখান থেকে বহু অশ্বে মানে হাতির পিঠে করে সমস্ত উপঢৌকন নিয়ে এসে সকলে চার ভাই চতুর্দিক থেকে তারা একে একে মহারাজ যুধিষ্ঠিরের ধন সম্পদ এবং বিভিন্ন উপঢৌকনে তাকে সমৃদ্ধশালী করে ফেলল। এবারে রাষ্ট্রীয় যজ্ঞের সূচনা। মহারাজ যুধিষ্ঠির দেখলেন তার তার রাজ্যে আর অর্থের কোনো ন্যূনতা নেই, কোনো কমি নেই। তার রাজ্যে ধন ধান্য অলঙ্কার মানে সম্পূর্ণ কোষগুলো একেবারে পরিপূর্ণিত হয়ে গেছে চার ভাইয়ের কারণ। এবারে তিনি চিন্তা করলেন যে এখনই কিছু করা যেতে পারে, কারণ আমি দেখতে পাচ্ছি আমার সম্পূর্ণ ভাণ্ডারগুলো একেবারে পরিপূর্ণ এবং সমস্ত মন্ত্রী আত্মীয় বর্গেরা তারা বলছেন মহারাজ এখন আর কোনো অসুবিধা হবে না, দেখুন না কত সম্পদ আপনি পেয়ে গেছেন, প্রভুর ইচ্ছায় কৃষ্ণচন্দ্রের ইচ্ছায় আপনি কত সম্পদই না প্রাপ্ত হয়েছেন, অতএব এখন আপনি যজ্ঞ করুন, আহা আমরা সেই যজ্ঞ করা দেখার জন্য বড়ই উৎসাহী। হে জনমেজয়, এই খবর যখন মানে দ্বারকাধীশ শ্রবণ করলেন, তার দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি কিন্তু নিমন্ত্রণের আর অপেক্ষায় রইলেন না, তিনি সাক্ষাতেই চলে আসলেন কৃপা করে। তা বৈশম্পায়ন ঋষি তিনি জনমেজয়কে বলছেন হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণ, তিনি বেদস্বরূপ এবং জ্ঞানীরা তাকে ধ্যানে দর্শন করেন, জড় চেতন্ময় এই জগতে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সর্বজ্যেষ্ঠ, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি স্থিতি ও প্রলয়ের কারণ বা স্থান, তা তিনি ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের অধিপতি, আর দৈত্যনাশক ভক্তবৎসল এবং আপৎকালে স্মরণ প্রদায়ক। তা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত যুধিষ্ঠিরের উপর কৃপা করার জন্য তিনি অসীম ধন, তিনি দ্বারকা থেকে তো উপঢৌকন দিয়েছিলেন, উপরন্তু নিজে যখন আসলেন তখন কি আনলেন, অসীম ধন, মানে কত ধন তার কোনো ঠিক নেই। তারপরে অক্ষয় রত্নরাশি এবং মহান সেনা নিয়ে এবং রথধ্বনিতে দিগন্ত মুখরিত করে তিনি ইন্দ্রপ্রস্থে এসে পৌঁছালেন, চতুর্দিকে একেবারে জয় জয়কার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। সকলেই কৃষ্ণের আগমনে তাদের জন্য এক বিশাল আনন্দ বর্ধিত হতে থাকলো। সকলে সমাগত এবং রাজ্যের যারা যারা ছিলেন সকলে গিয়ে আদর আপ্যায়ন করে নিয়ে আসলেন। এবারে তিনি ধর্মরাজ যুধিষ্ঠির এবং চার ভাইকে পুরোহিত ধম্ম এবং শ্রীকৃষ্ণ দৈপায়ন সহ মুনি ঋষিরা তার কাছে গেলেন এবং বিশ্রাম ও কুশলাদি আদান প্রদানের পর ভগবান নিজের কৃপাতেই সমস্ত ভূমণ্ডল আমাদের অধীন হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বলছেন বহু ধন সম্পত্তি আপনার দ্বারা আমরা লাভবান হয়েছি, এখন আমার ইচ্ছা যে আপনি আজ্ঞা করলে আপনার ইশারা ছাড়া আপনার ইঙ্গিত ছাড়া এই রাজসূয় যজ্ঞ আমি অন্য কাউকে ভরসা করে করব না। তাই হে ভগবান, যুধিষ্ঠির মহারাজ বলছেন হে ভগবান আপনি সেই যজ্ঞের দীক্ষা গ্রহণ করুন, আর আপনার যজ্ঞে আমি নিষ্পাপ হয়ে যাব, অথবা আমাকে এই যজ্ঞ দীক্ষা নেওয়ার অনুমতি আপনি প্রদান করুন। ভগবান বললেন দেখো এসব তো আমার কিছু না, এ তো তুমি তোমার যেমন কর্ম করেছ ঠিক তদনুসারে তুমি ফল প্রাপ্ত হচ্ছ, আমি কিছুই নই, আমি তো তোমার আত্মীয় বর্গ, আমাকে তুমি এই ভগবান ঋষিকেশ ইত্যাদি বলে সম্বোধন করছো, এত কিছু বলার প্রয়োজন নেই গো, দেখো আমি নিজেই চলে এসেছি। ভগবান ছলিয়া কিনা তিনি ছল করে থাকেন, মায়া দিয়ে তিনি সব একেবারে চতুর্দিক বন্ধ করে রাখেন। তারপরে যুধিষ্ঠির সহ সমস্ত সকলে ধম্মের নিকটে গেলেন এবং তিনি বললেন যে আপনি সব কিছু একেবারে ঠিক করে রাখুন। তাদের মধ্যে যখন এই কথা হচ্ছে তখন সহদেব সে তো বিনয়ের সঙ্গে জানালেন প্রভু প্রভু আপনি নির্দেশ দেওয়ার আগেই আমি সমস্ত কিছু আয়োজন সম্পূর্ণ করে রেখেছি। সহদেব সকলে একেবারে উৎসাহী, যারা নিরুৎসাহী ব্যক্তি তাদের মরে যাওয়া ভালো, তাদের যারা কিছু হবে না, যারা নিরুৎসাহী নিরুদ্যম আলস্য পরায়ণ তাদের এই জগতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তা দেখুন তার কেমন আগ্রহ সহদেব ছোট ভাই, সে অনেক উৎফুল্লের সঙ্গে সানন্দের সঙ্গে বলছেন প্রভু প্রভু আমি সব কিছু ঠিক করে রেখেছি, কিছু করতে হবে না, আপনার আজ্ঞা হলেই সব তৈরি। এবারে সকলে খুশি হলেন, সেখানে কৃষ্ণ দৈপায়ন ভগবান সঙ্গে আছেন, মানে বেদব্যাস তেজস্বী তপস্বী এবং বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে তিনি সঙ্গে এনেছিলেন। আর যজ্ঞের ব্রহ্মা হলেন এবং সুষমা সামবেদের উদ্গাতা, ব্রহ্মজ্ঞানী যাজ্ঞবল্ক অধৈর্য হলেন পৈল এবং ধৌম্য হলেন হোতা। এইভাবে ঋষিদের বেদ বেদাঙ্গ পারদর্শী শিষ্য এবং পুত্রগণ সকলে এসে সেখানে উপস্থিত হলেন। আর সেখানে সেই যে যজ্ঞশালা তৈরি করেছিলেন, ওহো সে তো বড় অদ্ভুত, বড় চমৎকার। সেখানে রাজন্যবর্গ কোথায় থাকবেন, ঋষিবৃন্দ কোথায় থাকবেন, যারা গৃহী ঋষি তারা কোথায় থাকবেন, তাদের শিষ্যগণ কোথায় থাকবেন, তাদের পুত্রগণ পুত্রীগণ কোথায় থাকবেন, সকলে পৃথক পৃথক সুন্দর অতি উত্তম ব্যবস্থা। এ নয় যে একটা জিনিস সেখানে কম আছে, সব কিছু সেখানে রয়েছে। এইভাবে সমস্ত ব্রাহ্মণ ভাই আত্মীয় পরিজন সখা সহচর সমাগত ক্ষত্রিয় এবং মন্ত্রীদের সঙ্গে মূর্তিমান ধর্মের ন্যায় যজ্ঞশালায় প্রবেশ করছেন সকলে। চতুর্দিক থেকে শাস্ত্র পারঙ্গত বেদ ও বেদান্ত নিপুণ ব্রাহ্মণ দলে দলে আসতে থাকলো, তাদের বসবাসের জন্য সুন্দর ব্যবস্থা ছিল সেখানে। চতুর্দিকে সেই যে সুন্দর সুন্দর সব মানে বাসস্থান তৈরি করা হয়েছিল, তার চতুর্দিকে কদলী বৃক্ষ, সুন্দর সুন্দর পুষ্পের পুষ্পবৃক্ষ, ফলের ইত্যাদি ইত্যাদি, মানে সমস্ত বৃক্ষ দেখে মনে হবে না যে এগুলি বানানো, মনে হবে এগুলো স্থায়ী, কিন্তু সেগুলো সেই সময়ের জন্যই বানানো হয়েছিল। ধর্মরাজ যুধিষ্ঠির ভীষ্ম ধৃতরাষ্ট্রকে আমন্ত্রণ দেওয়ার জন্য প্রেরণ করলেন, নকুল হস্তিনাপুরে গেলেন। নকুল হস্তিনাপুরে গেলেন যখন আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ, প্রজ্ঞাচক্ষু মানে এই অন্ধ ধৃতরাষ্ট্র এবং মহাত্মা বিদুর, কৃপাচার্য, দুর্যোধন প্রমুখ সমস্ত কৌরব, গান্ধার দেশের রাজা সুবল এবং মামা শকুনি, অচল, বৃষক, কর্ণ, শল্য, বাল্লিক, সোমদত্ত, ভুবি এবং ভূরিশ্রবা, শল, অশ্বত্থামা, জয়দ্রথ, দ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন, শাল্য এবং ভগদত্ত পার্বত্য প্রদেশের নরপতি, আর বৃহৎবন, পণ্ডরক, বাসুদেব, আর কুন্তিভোজ, কলিঙ্গ অধিপতি, বঙ্গ, আকর্ষ, কুন্তল, মালব, অন্ধ্র, দ্রাবিড়, সিংহল এবং কাশ্মীর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দেশ থেকে সমস্ত রাজন্যবর্গ তারা সেই যজ্ঞস্থানে এসে উপস্থিত হলেন। আর দ্বারকা থেকে অনেকেই আসলেন, তন্মধ্যে যারা শ্রেষ্ঠ মহাভারতে তাদের নাম বলেছেন, মহাবলশালী বলবান এবং অনিরুদ্ধ, কঙ্ক, সারণ, গদ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, সাম্ব, চারুদেষ্ণ এবং উন্মুখ প্রমুখ প্রমুখ যাদবগণ যারা সকলে মহারথি তাদের নামগুলি এখানে বলেছেন। এবার ধর্মরাজ যুধিষ্ঠির পিতামহ ভীষ্ম যারা গুরুশ্রেণীয়, যারা গুরুগণের মধ্যে, এবং দ্রোণাচার্য সকলকে দণ্ডবাদ প্রণাম করে বললেন যে আপনারা এই মহান যজ্ঞে আপনারা আমাকে সাহায্য করুন, তাছাড়া আমার কোনো সামর্থ্য নেই, আর এই বিশাল ধনাগর আমি আপনাদের উপরে বিন্যাস ছেড়ে দিচ্ছি, যা কিছু ভালো হয় আপনাদের মনোবাসনা হিসাবেই আপনারা আমার এই যজ্ঞ পূর্ণ করিয়ে দেন। যজ্ঞে দীক্ষিত ধর্মরাজ তাদের সম্মতি নিয়ে সকলকে এক একটি কাজের মানে সেবার দায়িত্ব দিলেন। দুঃশাসন আহার ব্যবস্থা দেখাশোনা, কে প্রসাদ পেল না পেল সব আহারের ভাগ তার দিকে। অশ্বত্থামা ব্রাহ্মণদের সেবা শুশ্রূষায়, আর সঞ্জয় রাজাদের আদর অভ্যর্থনায় নিযুক্ত হলেন, আর পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ সমস্ত কার্য মানে সমস্ত বিষয় এবং কর্মচারীদের দেখাশোনাও তারা দায়িত্ব নিলেন, আর কৃপাচার্য বহুমূল্য যে সমস্ত অলঙ্কারাদি সেই অলঙ্কারাদি কাকে কাকে প্রদান করা উচিত সে বিভাগ তার, এবং দক্ষিণা দেওয়ার ব্যাপারটাও সেই কৃপাচার্যই নিলেন। আর বাল্লিক, ধৃতরাষ্ট্র, সোমদত্ত, জয়দ্রথ গৃহেতে প্রভুর ন্যায় অবস্থান করছে, তাদের কোনো কাজ নেই। আর ধর্মের মর্মজ্ঞ বিদুর খরচ খরচার ব্যাপারে কোথায় কি খরচা করতে হবে, কোথায় কি খরচ হলো সেসব বিভাগ দেওয়া হলো, মহাত্মা বিদুরকে, আর দুর্যোধন উপহার সামগ্রী ঠিক মতো রাখার কাজে ব্যবহৃত হলেন। মানে দুর্যোধন তো শয়তান, সে তো তাকে কিছু রাখতে দিলেই সে সব শেষ করে ফেলবে বাদ দিয়ে, আর কৃষ্ণ জানে সে যত দিবে তার 10 গুণ বাড়বে, তাকে সেই কাজ দাও। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হেসে বলছেন যে আমাকে, আমার সেবা আমি বেছে নিচ্ছি। বলছেন প্রভু আপনি কি সেবা নেবেন? বলছেন আপনি তো আমাদের সেব্য, আপনি কি সেবা করবেন? তো বলছেন না না, যত সব সাধু মুনি ঋষি বৃন্দ ব্রাহ্মণগণ আসবেন তাদের চরণ ধৌতের কাজটা আমার। আহা প্রভুর কি লীলা! প্রভু তিনি সর্বেশ্বর হয়ে তিনি কি নিলেন যে ভক্তদের চরণ ধৌত করবেন। দেখুন এমন ভগবান আর বিরল, তিনি ভক্তদের সেই চরণ রেণু ধৌত করতেন। আর হে জনমেজয়, মহারাজ যুধিষ্ঠিরকে দর্শন করে কৃতকৃত্য হওয়ায় আসার সেখানে বহু বহু লোক যখন উপস্থিত হচ্ছিল তারা কিন্তু সকলেই মানে কিছু দক্ষিণা দিয়েছিলেন। তারা সেই সময়ে 1,000 স্বর্ণমুদ্রার নিচে কেউ কোনোদিন কোনো রাজাই দক্ষিণা দেয়নি। আর তার চতুর্দিকে সুন্দর ব্যবস্থা, এবং সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে রাজন্যবর্গ ঋষিবৃন্দ মুনিবৃন্দ ব্রাহ্মণ মধ্যে যখন ধর্মরাজ যুধিষ্ঠিরকে দেখা যাচ্ছিল, দেখে মনে হচ্ছিল যে তার ঐশ্বর্য দেখে লোকপাল বরুণের সমান দেখা যাচ্ছে। এবং মন্ত্রকুশল ব্রাহ্মণেরা উত্তম রীতিতে ঘি তিল সাকল্য যে হোমাদির যে বিধান ইত্যাদি আহুতি দিয়ে দেবতাদের সন্তুষ্ট করতে লাগলেন, এবং তাদের যথাযথ মানে পর্যাপ্ত পরিমাণে দক্ষিণা আদি দিয়ে তাদেরকে সেই সমস্ত ব্রাহ্মণদের সন্তুষ্ট করলেন। হে জনমেজয়, সেই যজ্ঞে সকলেই তৃপ্ত হয়েছিলেন, প্রায় সকলেই খুশি, চতুর্দিকে মহারাজ যুধিষ্ঠিরের জয় জয়কার। এবারে এক সমস্যা এসে উপস্থিত হল, সমস্ত রাজন্যবর্গদের মধ্যে এবং ঋষিবৃন্দদের মধ্যে যখন সকলে একত্রিত হয়েছেন ঠিক সেমতাবস্থায় পিতামহ ভীষ্মদেব তিনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, দেখো যুধিষ্ঠির এই যে সমস্ত ব্যক্তিদের দর্শন পাওয়া যাচ্ছে এনাদেরকে একত্রিত করা এ বোধহয় মানে কোনো বিভূতির দ্বারাও সম্ভব নয়। তা তারা যখন সকলে কৃপা করে এসেছেন তা তাদের সকলকে পৃথক পৃথকভাবে পূজন করা যাক, সকলে চলে যাবেন তার পূর্বে সকলকে পৃথক পৃথকভাবে পূজন করা যাক। তখন প্রায় এই যজ্ঞের 95 ভাগ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। এবার আছে কি সকলকে বিদায় দিয়ে যজ্ঞের অবভৃত স্নান এতটুকুই বাকি আছে, কিন্তু শুভ কার্যে কিন্তু বাধা আসেই, এটাই প্রমাণ। এবারে দেখা গেল কি সকলে যখন পিতামহ ভীষ্মদেব আদেশ দিলেন যে সকলকে পৃথক পৃথক রূপে পূজন করা হোক, তখন তিনি চিন্তা করছেন যে কাকে পূজন করা যায়। কিন্তু হে জনমেজয়, ভগবান নারায়ণ তার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য ক্ষত্রিয়কুলে অবতার রূপে জন্মগ্রহণ করেছেন, আর সমস্ত দেবগণকে তিনি বলেছেন যাও তোমরা আমার নির্দেশ অনুযায়ী তোমরা গিয়ে মনুষ্য শরীর পরিগ্রহ করো। তাই একমাত্র সেই ভগবানই কিন্তু একমাত্র সর্বাগ্রে পূজো প্রাপ্ত হওয়ার মানে যোগ্য, তাছাড়া অন্য কেউ পূজা পাই না। কিন্তু সেখানে কি হলো, সেখানে অকস্মাৎ তিনি প্রশ্ন করলেন ধর্মরাজ যুধিষ্ঠির, হে পিতামহ আপনি আজ্ঞা করুন, এখানে তো সকলেই আমার কাছে পূজনীয়, কিন্তু কার পূজা সর্বাগ্রে করা যেতে পারে? তখন তিনি বলছেন দেখো এই যে আমাদের সম্মুখে যিনি মনুষ্য শরীর ধারণ করে বিচরণ করছেন সেই কল্যাণকারী জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশে অবতীর্ণ হয়েছেন, দেবাদি ইন্দ্রাদি সকলেই যার বাহুবলের উপাসনা করেন সেই প্রভু এখানে মানুষের ন্যায় উপবেশন করে আছেন, স্বয়ং প্রকাশ মহাবিষ্ণু এই বলশালী ক্ষত্রিয় বংশকে অবশ্যই আত্মসাৎ করবেন, তা ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যজ্ঞ দ্বারা আরাধ্য সর্বশক্তিমান এবং অন্তর্যামী দেবর্ষি নারদ এই চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন। সেখানে দেবর্ষি নারদও আছে, তিনিও চিন্তা করছেন দেখি কার পূজা হয়। দেবর্ষি নারদ তিনিও তো কৃষ্ণের ভক্ত, অতএব তিনিও সোজা না। তিনি সব বুদ্ধি বেঁকে বেঁকে দেখছে আর চিন্তা করছে যে কিছু একটা অঘটন হবে। আর সেই সময় মহাত্মা ভীষ্ম ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, রাজন, এবার তুমি সমাগত রাজাদের যথাযোগ্য আদর আপ্যায়ন করো, এবং তুমি যে আমাকে জিজ্ঞাসা করছ যে কে সর্বপ্রথম পূজা পাওয়ার অধিকারী, তা সর্বপ্রথম পূজা কাকে করবে? হে শান্তনুনন্দন, শান্তনুনন্দন ভীষ্মদেব বলছেন যে ধর্মরাজ, যদুবংশ শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণই পৃথিবীতে সর্বাগ্রে শ্রেষ্ঠ পূজার পাত্র। তুমি দেখছো না, উপস্থিত সমস্ত সদস্যদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার তেজ বল পরাক্রমে তেমনই দেদীপ্যমান। যেমন তারাদের মধ্যে সূর্য ঠিক তদ্বৎ শ্রীকৃষ্ণ, তা অন্ধকারাচ্ছন্ন স্থান যেমন সূর্যের শুভ আগমনে এবং বায়ুহীন স্থান যেমন বায়ু সঞ্চারে জীবন জ্যোতি দ্বারা ভরে ওঠে, তেমনই শ্রীকৃষ্ণের দ্বারা আমাদের সভা আহ্লাদিত ও উদ্ভাসিত হচ্ছে। অতএব তিনি একমাত্র সর্বাগ্রে পূজা পাওয়ার যোগ্য। এখানে ভগবান বেদব্যাস আছেন এবং অন্যান্য সমস্ত ত্রিকালজ্ঞ মুনি ঋষিবৃন্দ আছেন, তথাপি ভগবান শ্রীকৃষ্ণই সকলের পূজনীয়, তিনি সকলের একমাত্র যোগ্য ব্যক্তি। তিনি পূজা প্রাপ্ত হলে আর কেউ বাকি থাকে না, তারই পূজন করা হোক। এবারে পিতামহের আদেশকে লক্ষ্য করে ধর্মরাজ যুধিষ্ঠির সহদেবকে ইঙ্গিত করলেন, গিয়ে তিনি সঙ্গে সঙ্গে শাস্ত্র বিধি বিধান অনুযায়ী আনন্দের সঙ্গে সানন্দের সঙ্গে সহদেব ভগবান শ্রীকৃষ্ণের পূজন এবং যে চরণ ধৌতাদির যে বিধান তৎসমুদায় মানে পূজা বিধি বিধান অনুযায়ী তাকে পূজন করলেন। এবারে হে জনমেজয়, সেখানে তো এবার আগুন ছুটে এলো, মানে চেদিরাজ শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণের অগ্র পূজা দেখে সে তো একেবারে উঠে দাঁড়িয়ে মুখে যা অশোভনীয় ভাষা আসছে সেই ভাষায় গালিগালোচ করতে থাকল। আর তিনি ক্রোধিত হয়ে পিতামহ ভীষ্মকে বলছেন, হে ভীষ্ম, হে ভীষ্ম দেব নয় বা হে পিতামহ তাও নয়, হে ভীষ্ম, তুমি বৃদ্ধ হয়েছ, তোমার দাড়ি পেকে গেছে, চুল সাদা হয়ে গেছে, তুমি ব্রহ্মচারী, কিন্তু তুমি কেমন ভণ্ড ব্রহ্মচারী হে! তোমার কোনো কাণ্ডজ্ঞানী হলো না এখন বুড়ো বয়সে, তুমি এক গোয়ালা চোর শট যে ব্রজের ঘরে ঘরে চুরি করে বেড়াতো, সেই চোরকে তুমি সর্বাগ্রে পুজো করার অধিকার দিলে। আরে এই পাণ্ডুর পুত্রেররা, এরা তো বালক, এরা কি জানে? তুমি এক বুড়ো মার্কা লোক, তুমি যা বলেছ তারা তাই করেছে, তাদের দোষ নেই। এখানে আরো আরো যারা রয়েছেন তাদের পূজা ছাড়া দ্রোণাচার্য এবং অশ্বত্থামা এবং রাজ অধিরাজ দুর্যোধন, ভরতবংশের আচার্য কৃপ, মানে দুর্যোধনের পূজা করাও ভালো কিন্তু কৃষ্ণের পূজা করা যাবে না তার মতে। তারা থাকতে, সম্মানীয় রাজন্যবর্গ থাকতে, ঋষিবৃন্দ থাকতে, তাদের পূজা না করে এই চোরের পূজা কেন করলে? এ তো কূট, এ তো কুলাঙ্গার, এ তো রাজা নয়, এ রাজার বেশ ধরে ঘুরে বেড়ায়। একে কেউ রাজা বলে জানে? সে যুদ্ধের থেকে পালিয়ে গিয়েছিল, এই এই গুণহীন কৃষ্ণের পূজা করে তোমরা আমাদের অপমান করেছ, কেমন শব্দ বলছে! আর কৃষ্ণ, আমি মানছি যে বেচারী পাণ্ডবরা ভীতু এবং তপস্বী, তারা তোমাকে পূজা করেছে, তা তুমি তো জানো যে তুমি একটা চোর শট দুষ্ট বদমাস, তা তুমি জেনেও কেন তুমি এই রাজন্যবর্গের এবং ঋষিগণের মধ্যে তুমি কেমনভাবে কিভাবে অযোগ্য হয়ে সেই পূজা গ্রহণ করলে? তোমার সাহস কম না? আর তুমি অযোগ্য হয়ে তা কেমন করে স্বীকার করলে? বলছেন কুকুর, যেমন কেমন শব্দ বলছেন ভগবানকে, যে কুকুর যেমন লুকিয়ে চুরিয়ে একটু ঘিয়ের পাত্র চেটে নিয়ে সে মনে করে যে আমি মহান হয়েছি, তা তুমি অযোগ্য হয়েও সেই পূজা স্বীকার করে নিজেকে মহান বা বড় মনে করছো, তোমার এ অনুচিত। আমরা যদি চাই তাহলে তোমাকে কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দিতে পারি। কৃষ্ণ তখনও চুপ, একেবারে কোনো কথা নেই। কৃষ্ণ, তিনি তো পূর্বর কথা, তার জন্মবৃত্তান্ত চিন্তা করছেন। দাউ ভাইয়া মানে বলরাম, তিনি তো গদা ধরে বলছেন যে তোর মাথা আমি চূর্ণ বিচূর্ণ করে দেব শিশুপাল, তুই এখনো তোর জীবকে বিরাম দে। উঠে যখন দাঁড়িয়েছেন তখন কৃষ্ণ হাতটা ধরে বসিয়ে বলছেন, দাদা তোমার মনে পড়ে না আমি পিসিমাকে কি বলেছিলাম? তার 100 অপরাধ আমি ক্ষমা করব, তোমার মনে নেই? বসো তুমি, তার জন্য তো আমি একলাই অনেক। শিশুপাল বলছে, আরে তুই আমার জন্য একলা? তুই তো আমার কাছে নখের যোগ্যও নয়। এইভাবে যা ইচ্ছা তাই বলছে। এবারে ধর্মরাজ যুধিষ্ঠির শিশুপালের কাছে গিয়ে মধুর কণ্ঠে তার কাছে হাত জোড় করে বলছে, ভাই শিশুপাল, হে চেদিরাজ, আজ আমাদের এই সভার মধ্যে আপনি অনর্থ এই সমস্ত কটু বাক্য প্রয়োগ করছেন, এগুলো অধর্ম। আমরা বালক, আপনার কথা মেনেই নিলাম, মানে শান্ত করার জন্য বলছি, কিন্তু এই প্রকার অকারণ দোষারোপ করা উচিত নয়। এই যে আপনি আমাদের পিতামহ ভীষ্মদেবকে বারংবার অসম্মানজনক কথা বলছেন, আমাদের মাধবকে অসম্মানসূচক কথাবার্তা বলছেন, এগুলো ঠিক নয়। আমাদের পিতামহ ভীষ্ম, তিনি শ্রীকৃষ্ণের সম্পর্কে তার মতো তত্ত্বজ্ঞানের তত্ত্বজ্ঞান আপনার নেই। আপনি পিতামহ ভীষ্মদেবের মতো জ্ঞানী নন, তিনি মহান জ্ঞানী। তা তিনি সেই মাধবের এই কেশবের সমস্ত কিছু জানেন বলেই তো তিনি মানে অগ্রে পূজা করার অধিকার দিয়েছেন, তা না হলে তিনি এই কথা বলতেন না। আপনি এখনো শান্ত হয়ে যান। তখন পিতামহ ভীষ্মদেব তাকে শুনিয়ে শুনিয়ে বলছে যে দেখো, একে বুঝিয়ে কোনো লাভ নেই। তখন ভীমসেন তর্জন গর্জন করতে করতে সে যমরাজের মতো এসে হাজির, বলছেন তোকে আমি এখনই মানে সহস্র সহস্র টুকরো করে ফেলবো একেবারে। পিতামহ ভীষ্মদেব তার হাত ধারণ করে বললেন, ভীম দাঁড়াও, তুমি এই প্রকার এই যজ্ঞে কিছু অঘটন করিও না। দেখো যিনি চুপ করে বসে আছেন, যাকে অসম্মান করছে, তিনি সিংহাসনে একেবারে নির্বাক হয়ে বসে আছেন, তার কারণ আছে। তুমি জানো না, সে যদি ইচ্ছা করে তাহলে তার এখনই কি হতে পারে? তার সঙ্গে যখন কারো বিরোধ হয়, তার যখন মৃত্যুকালে সে উপস্থিত হয়, সে এই রকমই কুকুরের মতো চিৎকার করতে থাকে, তুমি দেখো না কি হয়। আরে যেখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আছে সেখানে, হে যুধিষ্ঠির, সেখানে তোমাদের আমাদের চিন্তার কোনো প্রশ্নই আছে না, তোমরা দেখে যাও কি হয়, তোমাদের মঙ্গলই হবে। এবারে ভগবান শ্রীকৃষ্ণ যে একমাত্র পরমেশ্বর, তৎসমুদায় শাস্ত্র যুক্তিযুক্ত দিয়ে বোঝালেন। এবং যখন এই সমস্ত কথা বলছিলেন, তা ভীষ্মদেব চুপ করলেন এবং মাদ্রীপুত্র সহদেব তারা সহ্য হল না। তখন মাদ্রীপুত্র সহদেব বলছেন কি, ভগবান শ্রীকৃষ্ণ মহাপরাক্রমশালী, আমরা তার পূজা করেছি, যিনি এটি সহ্য করতে পারবেন না তাকে আমি গ্রাহ্য করি না। আমার এই কথায় যিনি বিরোধিতা করতে চান আমি তাকে এই মুহূর্তে বধ করব। সহদেব আর স্থির থাকতে পারলেন না, বলছেন হে রাজন্যবর্গ, বলুন আপনারা কে, এই দুষ্ট ছাড়া আপনাদের মধ্যে আর কে কে দলে আছেন? আমি এই মুহূর্তে এখনই তাকে বধ করব। অত অত মহাপরাক্রমশালী রাজন্যবর্গদের মধ্যে যদি এই প্রকার চিৎকার করে যদি বলে তখন কি হয়? তা সহদেব এই কথা বলে ক্রোধিত হয়ে সে কি করছে, বারবার মানে পদাঘাত করছে ক্রোধিত হয়ে। এর মধ্যে মানে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে আরম্ভ হলো তার উপরে। আর সেই অত রাজন্যবর্গের মধ্যে একজন ছোট বালক সহদেব, সে যদিও বীর, তথাপি অন্যান্য বীরের কাছে সে ছোটই ছিল। তা সে সমস্ত আকাশবাণী থেকে বলছেন, সাধু সাধু, ধন্য ধন্য। আর সেই আকাশবাণী বলছেন, যারা কমল নয়ন শ্রীকৃষ্ণের পূজা করে না তারা তার বেঁচে থাকলেও মৃত বলে মনে করতে হবে। তাদের সঙ্গ কখনো বাক্যালাপ বা তাদের সঙ্গে মেলামেশা কেউ কখনো করতে নেই। এই সহদেব ব্রাহ্মণ ও ক্ষত্রদের যথোচিত সম্মান প্রদর্শন করলেন, এইভাবে পূজা কার্য সমাপ্ত হোক। এবারে ভগবান শ্রীকৃষ্ণের পূজাতে শিশুপাল ক্রোধে আরো অগ্নিশর্মা হয়ে উঠল। ভীমসেন মারতে গেল, তথাপি তার কোনো পরিবর্তন হলো না। তাদের মধ্যে ভয়ঙ্কর মানে আরো সে অগ্নি প্রজ্জ্বলিতবৎ হয়ে অন্যান্য রাজন্যবর্গদের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করলেন। কিছু মূর্খ রাজন্যবর্গ ছিল, তারাও এই তার সঙ্গে দলে যোগ দিল। তখন পিতামহ ভীষ্মদেব বললেন, পুত্র তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কুকুর কি মানে কুকুর সে কি করে, সে কখনো সিংহকে বধ করতে পারে না। তাই সিংহ যখন ঘুমায়, সিংহ তো আবার ভালো করে খেয়ে নেয়, খেয়ে নিয়ে যখন ঘুমায় তখন যতই শব্দ হোক আর ওঠে না, তখন ওই কুকুরের দলেরা করে কি ঘেউ ঘেউ করে ডাকতে থাকে, মনে করে আমরা সিংহের বোধ হয় অনেক ক্ষতি করলাম। তা দেখো ভগবান শ্রীকৃষ্ণ এখনো মানে চুপ করে থাকছেন, আর এরা সেই কুকুরের মতন চিৎকার করছে। আর মূর্খ শিশুপাল না জেনে এই রাজাদের জমপুরি পাঠাতে চাইছে, সে তো যাবেই যাবে, সেই সঙ্গে এই রাজাদেরও বিনষ্ট করতে চায়। এবারে পিতামহের এই কথা যখন শুনেছে শিশুপাল, তখন সে বলছে যে আরে তুমি এক বুড়ো, তুমি কি বোঝো, সমস্ত রাজাকে তিরস্কার করতে তোমার লজ্জা হচ্ছে না? আরে বুড়ো, আরে বৃদ্ধ হয়ে কুলে কেন কলঙ্ক লাগাচ্ছ? মূর্খ ও অহংকারী শ্রীকৃষ্ণের প্রশংসা গিয়ে তোমার জীব শত সহস্র টুকরো কেন হচ্ছে না? অতি মূর্খ ব্যক্তিরাও যার নিন্দা করে, আর তুমি জ্ঞানী হয়ে তার এইভাবে সেই গোয়ালার প্রশংসা করছো। যদিও সেই বালক বয়সে এক পাখিকে মেরেছে, তাতে কি হলো, মানে বকাসুর, আর বকাসুর বিশাল শক্তিশালী, বলছে পাখিকে মেরেছে, আর বলছে সেই ঘোড়াকে মারলো, তাতেই বা কি হলো, মানে কেশী দৈত্য, আর কোনো যুদ্ধ, সে কি কোনো যুদ্ধের ওস্তাদ না মাতব্বর না কি, সে কি বোঝে যুদ্ধ? আর বলছেন যে সে নাকি ছোটবেলায় এক শকটকে মানে জীর্ণ এক শকটকে লাথি মেরে উল্টে দিয়েছিল। আরে সেটাই কি শকটাসুর? আর আর কি বলছে, এতে আর আশ্চর্যের কাজ কি করেছে সে? সাত দিন ধরে সেই যে এক পাহাড় তুলে রেখেছিল, এতে আর অলৌকিক ঘটনা কি, ও সবাই পারে। আর এ তো উঁই পোকার কাজ, এ কি আর কাজ করেছে, এক উঁই পোকা ইচ্ছা করলে এই কাজ করতে পারে। তবে আমি আশ্চর্য হয়েছি শুনে যে পেটুক এই কৃষ্ণ ওই গোবর্ধন ধারণ করেছিল কি জন্য, শুধু খাওয়ার জ্বালায়। গিয়ে কতগুলো ধামা ধামা করে ব্রজবাসী, মূর্খ ব্রজবাসী গোয়ালারা কিছু খাবার তৈরি করেছিল, সেইগুলো খাবার জন্য এই নিতান্ত একবারে পেটুক সে খাওয়ার লোভে ওই সব মানে কীর্তি করে বেরিয়েছে, সেগুলো নাকি আবার লীলা। আর এই বৃদ্ধে এই বুড়োটার মাথা খারাপ হয়ে গেছে, এই মহাবলী কংসের সে নুন খেয়ে বড় হয়েছে আর তাকেই হত্যা করেছে, কৃতজ্ঞতার সীমা আছে, কিন্তু এ তো মানে তাকেই উল্লঙ্ঘন করেছে। শাস্ত্রে বলা হয়েছে যে নারী গাভী ব্রাহ্মণ এবং যে যার অন্ন খায় এবং যার আশ্রয়ে থাকে তাকে মারা উচিত নয়, সে জন্ম নিয়েই কোথায় এক পুতনাকে মেরেছে, মানে স্ত্রী লোককে মেরেছে। ছি, এই কৃষ্ণের উপর তো আমার ঘৃণা হচ্ছে, যে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে চালাকি করে, শাস্ত্রে বলেছে মেয়েদের গায়ে হাত তুলতে নেই তাকে মেরেই, তাকে কিনা অগ্রিম পূজা করেছো, ছি 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 ছি, এই বুড়োর মাথাটা খারাপ হয়ে গেছে, এই বুড়োর মাথাই খারাপ হয়ে গেছে। এইসব শুনে মানে যারা কৃষ্ণ ভক্ত ছিল তারা তো সেখান থেকে উঠেই চলে গেল। আর এই দুষ্ট এই বুড়ো বলে আমি ব্রহ্মচারী, আরে ব্রহ্মচারী টন্মচারী কিছু নয়, এ হচ্ছে নপুংসক। এই নপুংসক একবার বিয়ে করার জ্বালায় সে অম্বা অম্বাকে হরণ করল, সেই অম্বা আবার শাল্যকে স্বামীপদে বরণ করতে চেয়েছিল, তথাপি এই নপুংসক তাকে জোর করে হরণ করে। তখন ভীমসেন আর থাকতে পারছে না, বলরাম সে ভীমসেন সে কি করছে, যখন এই সমস্ত বাজে কথা বলছে তখন সে দাঁতগুলো যখন কড়কড় করছে তা মনে হয় যেন চতুর্দিকে মানে বিদ্যুৎ যেমন কড়কড় করে সেই রকম হচ্ছে। সমস্ত সভাসদগণ ভয় পেয়ে গেল ভীমের সেই মানে দন্ত ঘর্ষণের যে ভয়ঙ্কর যে শব্দ হচ্ছিল সেই শব্দে সকলে ভয়ভীত হল। ভীষ্মদেব তাকে সান্ত্বনা করলেন, বলছেন দেখো তুমি চিন্তা করো না, তুমি একটু শান্ত। ভীমসেন তো তখন এই রকম অবস্থা যে তাকে ছিঁড়ে দুই তিন টুকরো করে ফেলবে, তাকে সান্ত্বনা করে রাখা হল। এবং শিশুপালের রুক্ষ এবং কঠিন বাক্য শুনে প্রতাপশালী ভীম একেবারে অগ্নিশর্মা হলেন, প্রলয়কালীন মেঘের মতো তিনি দাঁতে দাঁতে দাঁত ঘষছেন, তাকে সান্ত্বনা করলেন ভীষ্ম, এবং ভীষ্ম সান্ত্বনা করে, সে সান্ত্বনা তাকে করা যাচ্ছে না, সে তো মানে ক্রোধিত হয়ে তাকে ধরবে। তখন ভীমসেনকে ভীষ্মদেব হাতটা ধরে, বাঁধ দিয়ে ধরে বলছেন, ভীম শোনো, আমি তোমাকে এই দুষ্টের কাহিনী শোনাই, এই যে কৃষ্ণ সে এখনো কেন চুপ করে আছে তোমাকে আমি বলি, তোমাকে আমি, তুমি আগে আমার কথা শোনো, তারপরে তুমি তা যা করার তাই করো। ভীমসেনকে তো প্রতিরোধ করা মুশকিল, ভীমসেন বলদেব এনারা যেমন সরল, আর যদি উগ্র হয়েছে তাহলে পৃথিবীতে আর কাউকে মানতে চায় না। তাকে সান্ত্বনা করে বলছেন, দেখো এই শিশুপাল যখন চেদিরাজের বংশে জন্ম নিল, সে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার তিনটি চক্ষু আর চারটি হাত ছিল, আর সেই সময় এই শিশুপাল জন্ম নিয়ে গাধার মতো চিৎকার করছে, এই গাধার মতো চিৎকার কিন্তু দুর্যোধনও করেছে। মহাত্মা বিদুর বলেছিল, মুখের ভিতর লবণ ঢুকিয়ে দিয়ে মেরে দাও। তা সে যখন গাধার মতো চিৎকার করছিল, ভয়ঙ্কর বিকট শব্দ করছিল, সে সময় তার আত্মীয় পরিজনেরা বলল যে একে মেরে ফেলো বা নদীতে ভাসিয়ে দাও, একে মেরে ফেলো, না হয় নদীতে ভাসিয়ে দাও, তা না হলে এ ভয়ঙ্কর কোনো ক্ষতি করবে, এ দেশের অবনতি করবে, সমস্ত প্রজাগণকে দুঃখ দেবে, অতএব একে মেরে ফেলো। এবারে অকস্মাৎ আকাশবাণী হলো, দৈববাণীতে শোনা গেল যে দেখো একে তোমরা বধ করো না, এ তো বধ ধরার জন্যই এসেছে, কিন্তু সে সময় মতনই সব কিছু হবে। তা সকলে মানে তার মাতা মানে কৃষ্ণের পিসিমা, তিনি মানে মাতৃ বৎসল্যতা বশত বললেন, না না আমার এই শিশুকে হত্যা করো না বা তাকে নদীতে ভাসিয়ে দিও না, সে আমার কাছেই থাক। তা যখন দৈববাণী হলো তখন তিনি বলছেন তার মা, যদিও বলা অনুচিত, দৈববাণী বলছেন যে আপনারা দেবতা হন বা যে কেউ হন না কেন, আপনারা বলুন আমার এই পুত্রের মৃত্যু কিভাবে হবে। তা বলছেন যে দেখো হে দেবী, যার ক্রোড়ে উঠলে তোমার এই পুত্রের দুটি হাত খসে পড়বে, আর মধ্যদেশের যে নেত্র সেটি যখন লুপ্ত হবে জানবে তার হাতেই এর মৃত্যু হবে। সকলে অলৌকিক এই বালকের জন্ম হলে আত্মীয় পরিজনেরা তারা সকলে আসলেন, সকলেই তাকে কোলে তুলে নেন। এবারে মাতা দেবকী, বসুদেব এবং বলরাম এবং কৃষ্ণ তারা এসেছেন এই চেদিপালের রাজ্য, চেদিপালের সঙ্গে দেখা করতে কৃষ্ণের পিসিমা, তারা সকলেই একে একে মানে কোলে নিলেন। কিন্তু যখন শেষে কৃষ্ণের কোলে যখন তুলে দিলেন তখন এই শিশুপালের দুটি হাত সঙ্গে সঙ্গে খসে গেল, আর তার যে তৃতীয় নেত্র সেই নেত্রটা লুপ্ত হয়ে গেল। তখন কৃষ্ণের পিসিমা রাতের অন্ধকারে তিনি কৃষ্ণের কাছে গেলেন, বলছেন হে কৃষ্ণ, হে কেশব, হে মাধব, হে গোবিন্দ, তুমি তো সমস্ত দুঃখীদের স্মরণদাতা, আশ্রয়দাতা, সকলকে অভয় প্রদান করো, তা তুমি তোমার ভাই এই শিশুপালকে কি সত্য সত্যই হত্যা করবে? কৃষ্ণ পিসিমার সম্মুখে হাত জোড় করে বলছেন, পিসিমা যদি বিধাতায় এমনই লিখে থাকে তাহলে বিধির বিধানকে তো আমি খণ্ডন করতে পারি না। তা বলছেন, না না আমি তোমার হাত দুখানা ধরি, তোমার পা দুখানা ধরি, হে কেশব তুমি আমার পুত্রকে মারবে না। বলছেন যে পিসিমা এ তো অসম্ভব, এ তো বিধির বিধান, এইভাবেই তার মৃত্যু আছে। বলছেন, না না তুমি আমাকে কথা দাও, তুমি যতক্ষণ আমাকে কথা না দিচ্ছ ততক্ষণ পর্যন্তই আমি তোমার হাত দুটো ছেড়ে দেব না, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। কৃষ্ণ অনেক চিন্তা করলেন, করে বলছেন, পিসিমা আমি তাকে মারবো না, এই কথা আমি বলতে পারবো না, কিন্তু তুমি তো আমার মা, তুমি তো আমার মায়ের মতন, পিসিমা মানে তুমি আমার মাই, তা আমি তোমাকে এই কথা দিতে পারি বা এই কথা দিচ্ছি যে আমি এর 100 অপরাধ ক্ষমা করে দেব, 100 অপরাধ ক্ষমা হওয়ার পর আমি কিন্তু আর তাকে ক্ষমা করতে পারবো না, একশত অপরাধ অনেক পিসিমা, তুমি চিন্তা করো না। দিয়ে পিসিমাকে কোনো প্রকারে বোঝালেন। এবারে পিসিমাকে বুঝিয়ে তিনি তো মানে একটু শান্তি পেলেন। এবারে এই কথা যখন ভীষ্মদেব ভীমসেনকে বলছে তখন এ আরো ক্রোধিত হলো। এই দুষ্ট সে একটু দমন না হয়ে সে আরো ক্রোধিত হয়ে বলছেন যে ওহো, তাহলে এই নপুংসক কৃষ্ণ যে মানে সেই যে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিল জরাসন্ধের ভয়ে, সে এখন আরেক তালবাহানা ধরেছে যে আমাকে একশত অপরাধ করতে হবে। আরে আমি একশত নয়, আমি তোকে কোটি কোটি গালিগালচ করব, তোকে সমস্ত জায়গায় অসম্মান করব। হে কৃষ্ণ বল, তোর যদি আরো যদি কিছু অপরাধের বা আমার থেকে কুবাক্য শ্রবণ করতে চাস তাহলে তুই সহ্য কর, তোর কিছু তুই কিছু আমাকে করতে পারবি না। যদি প্রয়োজন না থাকে তাহলেও যা খুশি তাই আমাকে করে নে, তুই তুই করে বলা আরম্ভ করল। যেখানে অত সম্মানিত ত্রিলোক পূজ্য সমস্ত মুনি ঋষি রাজন্যবর্গ যাকে শ্রদ্ধা করে, সেখানে তুই তুই করে এই দুষ্ট বলা আরম্ভ করল। আর বলছেন তোর ক্রোধ বা তোর খুশিতে আমার কিছু যায় আসে না বা আমার কোনো ক্ষতি নেই, তুই যা খুশি তাই কর। শিশুপাল যখন এইভাবে কৃষ্ণকে একের পর এক অশোভনীয় ভাষায় গালিগালচ করছে তখন তখন কৃষ্ণ বলছেন যে দেখ শিশুপাল, এখনো তুই এই অন্তিম সময় তোকে আমি চেতাবনী দিচ্ছি শুধু আমার মায়ের সমতুল্য আমার পিসিমায়ের জন্য, যে তুই এখনো তোর জিভে লাগাম লাগা, তা না হলে তোকে আমি আর মানে নিস্তার দেব না, তোর এই শত অপরাধ পূর্ণ হয়ে গেছে, এখনো তুই চুপ হয়ে যা। তা বলছেন আরে তুই আমাকে কি চুপ করাবি, যে আরো গালিগালচ করা আরম্ভ করল। ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সুদর্শন চক্রকে স্মরণ করল। সুদর্শন চক্র অতি দ্রুত গতিতে তার যে গতি সেই গতিতে ভয়ঙ্কর শব্দ করতে করতে এসে তার অঙ্গুলু পরি চলে আস। তারপরে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন সমস্ত রাজন্যবর্গের সম্মুখে, তার গলদেশকে ছেদন করে দিল আর সে পাহাড়ের মতো সেখানে পড়ে গেল। সমস্ত রাজন্যবর্গ একেবারে চুপ নিস্তেজ নিঃশব্দ হয়ে তারা সেই অলৌকিক দৃশ্য দেখতে থাকলো। কিন্তু আরো একটি অলৌকিক দৃশ্য সকলে দেখলো কি, যে তার যখনই গলাটা কেটে গেল সেখান থেকে তার এক জ্যোতি বেরোলো এবং সেই জ্যোতিটা আবার মানুষের আকৃতির মতন। সে গিয়ে সেই জ্যোতি গিয়ে কৃষ্ণকে প্রণাম করছে আর দেখতে দেখতে সেই জ্যোতি কৃষ্ণের মধ্যে বিলয় প্রাপ্ত হলো। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। এবারে সমস্ত রাজন্যবর্গ এই দৃশ্য দেখে তারা একেবারে হকচকিত হয়ে গেল। কি আশ্চর্য যে ভগবানের প্রতি এমন দেশ করলো, তার আত্মা বেরিয়ে জ্যোতিস্বরূপে তাকে প্রণাম করলো আবার তার মধ্যেই প্রবেশ করলো। এ তো অন্য কেউ নয়, এ তো তিন জন্মের অভিশাপের কারণে, সনক সনন্দন আদির ঋষির অভিশাপের কারণে সে মানে এই হলো তার অন্তিম জন্ম শিশুপাল। তারপরে তিনি আবার চলে যান সেই বৈকুণ্ঠে, জয় বিজয় হয়ে তারা দুই ভাই। আরো বিস্তারিত শ্রীমদ্ ভাগবতে আমরা আস্বাদন করেছি, তাই এখানে বলছেন দেশাত চৈত্যাদয় নৃপ। ভগবানের সঙ্গে যেন তেন প্রকারেণ কেনাপুপায়েন, যে কোনো প্রকারেই হোক না কেন যদি ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা যায় তথাপি তার মুক্তি। বলছেন ন বেন শ্যাত, বেনাদির যে রাজা বেন ছিল দুষ্ট বেন, সে কিন্তু এই ভগবানের সঙ্গে বিদ্বেষও করত না ভক্তিও করত না, অতএব তার অধোগতি হয়েছিল। ভয়াত কংস, কংস সে কৃষ্ণের কথা শুনলেই সবসময় ভয় পেত, তাতেই সে কৃষ্ণ প্রাপ্তি হল। এই কংস সে এমনভাবে কৃষ্ণকে ভয় পেত যে ডালের মধ্যে যে ভাজা জিরে থাকে সেই জিরা দেখলেও মনে করত এই বোধ হয় কৃষ্ণই হবে, তাহলে কেমন চিন্তন। তা অসুরগণ এই যে ভগবানের কাছে নিহত হন কেন, এই অসুরগণ তারা একবার সকলে একটি সভা মানে বিশাল এক মিটিং করল। তা সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বেসর্বা, তিনি রয়েছেন। সমস্ত অসুরগণ ভগবানকেই ডেকেছেন, ডেকে প্রভুকে হাত জোড় করে বলছেন যে প্রভু, আপনাকে আমরা তো সেই ভক্তদের মতন চক্ষু মুদ্রিত করে বন্ধ করে ধ্যান ধারণা করতে পারবো না, কারণ সাধুরা তারা আহার সংযম করেছে, নিয়ম নিষ্ঠার সঙ্গে তারা থাকতে থাকতে তাদের চিত্তবৃত্তি শুদ্ধ হয়েছে, এবং তারা সেই মানে আপনাকে সাত্ত্বিকভাবে ভাবনা করতে করতে আপনাকে প্রাপ্ত হয়। কিন্তু আমরা তো সাত্ত্বিক ভাব কোনোদিন অবলম্বন করতে পারবো না প্রভু, আমরা স্বাভাবিক তমগুণী, তার মধ্যে আমাদের আহারের ঠিক নেই, বিহারের ঠিক নেই, আমরা তো প্রভু আপনাকে মানে সেই সাধু মুনি ঋষিদের মতন ধ্যান করতে পারবো না। তাহলে প্রভু আমরা কি কোনোদিনই আপনাকে পাবো না? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি বলছেন টিকার কথা, শ্রীধর স্বামীপাদ তার টিকার মধ্যে বলেছেন, শ্রী জীব গোস্বামীপাদ আদি অনুমোদন করেছেন। তা ভগবান বলছেন, দেখো তোমরা আমার সঙ্গে কি করতে পারো? বলছেন, প্রভু আমরা তো তমগুণী, তা আমরা আপনার সঙ্গে দ্বেষ করতে পারি, শত্রুতা করতে পারি। বলছেন, এটাই তো আরো ভালো কথা, সাধুদের মতন ওই যে মন প্রাণ বা যোগ ইত্যাদি অবলম্বন করে মনকে শান্ত করা, এ তো বিশাল কঠিন। তা তোমরা আমার সঙ্গে যখন লড়াই করতে চাও, যুদ্ধ করতে চাও, দ্বেষ করতে চাও, তাহলে দ্বেষ করো, আমি যখন তোমাদেরকে মারব না, এসে যখন তোমাদের হত্যা করব, তখন তোমরা আমাকেই প্রাপ্ত হবে। কিন্তু ভক্তগণ ভগবানকে যে পান, সেই পাওয়া আর অসুরদের পাওয়ার মধ্যে তফাত আছে। আমাদের গৌড়ীয় আচার্য পাদগণ তার মানে সম্পূর্ণরূপে টিকার মধ্যে লিপিবদ্ধ করেছেন, দুটি পাওয়ার মধ্যে তফাত আছে, ভক্তি করে ভগবানকে পাওয়া আর মানে দেশ আদি করে ভগবানকে পাওয়া। ভক্তি করে যারা ভগবানকে পান, তারা তো ভগবানের ধামে চলে যান, ভগবানের সেই নিত্যলীলায় অংশগ্রহণ করেন, কিন্তু যারা দেশ করেন, এরা ভগবানের সাজুর্য মুক্তি লাভ করেন, তারা ভগবানের মধ্যেই বিলয় প্রাপ্ত হয়ে যান। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত, যা তত্ত্বমূলক। এবারে সমস্ত রাজন্যবর্গ এই দৃশ্য দেখে তারা তো একেবারে বাস্তবিকই হক চকিয়ে রইলেন এবং চিন্তা করছেন, যাহা, এই ভগবান মনুষ্য শরীরধারী হয়ে সাধারণ মানুষের ন্যায় বিচরণ করছেন, কিন্তু তার কৃপা দেখো, যার প্রতি এই শিশুপাল জন্ম হতেই, জন্ম থেকেই সে যখন তার বাকশক্তির শ্রণ হয়েছে, তখন থেকেই সে হিংসা করেছে, তখন থেকেই সে দ্বেষ করেছে, তখন থেকেই কৃষ্ণকে যা ইচ্ছা তাই বলে আসছে, তথাপি প্রভু কেমন দয়ালু, কেমন কৃপালু যে তাকে পর্যন্ত তিনি নিজের মধ্যে স্থান দিলেন। আহা, এমন ভগবান বিরল। এবারে যজ্ঞ সম্পূর্ণ হতে চলেছে, সমস্ত রাজন্যবর্গ সকলে একে একে যুধিষ্ঠির মহারাজের থেকে বিদায় নিচ্ছেন, সকলকে তিনি মানে অশ্রুপূর্ণ নয়নে আনন্দের সঙ্গে তাদেরকে আলিঙ্গন প্রদান করে একে অপরকে বিদায় দিচ্ছেন। আর সমস্ত রাজন্যবর্গকে নিয়ে ভীমসেন, অর্জুন এবং নকুল সহদেব তারা রাজ্যের সীমানা পর্যন্ত পেছনে পেছনে রথ নিয়ে সসম্মানের সঙ্গে তাদের রাজ্যের সীমানার পর্যন্ত গিয়ে ছেড়ে চলে আসে। এবারে ভগবান শ্রীকৃষ্ণের পালা, অবভৃত স্নান আদি করার হলো, মানে যজ্ঞ সুসম্পন্ন হলো। হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মহারাজ যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছেন যে, হে মহারাজ, হে জ্যেষ্ঠ ভ্রাত, হে দাদাশ্রী, আমি এখন দ্বারকায় যেতে চাই আপনার আজ্ঞা পেলে। তিনি কৃষ্ণকে আলিঙ্গন প্রদান করে হাত দুটো ধরে বলছেন, হে কেশব, হে মাধব, হে গোবিন্দ, হে পরমেশ্বর, হে পরমেষ্ঠিন, আজ আপনার জন্যই এই যজ্ঞ সুসম্পন্ন হয়েছে, আমার কোনো ক্ষমতাই নেই, যা কিছু হয়েছে সব আপনার দ্বারাই হয়েছে, তা আপনি যদি যেতে চান আমি কি করে বলি, হে সচ্চিদানন্দ স্বরূপ, হে শ্রীকৃষ্ণ, আমি কি করে বলি যে আপনি যান? কিন্তু তথাপি লৌকিক ব্যবহার অনুযায়ী সেখানেও আপনার আত্মীয় বর্গেরা রয়েছে, তারা সকলে অপেক্ষা করছে, তো সেখানে যাওয়ার প্রয়োজনও আছে, এই প্রকার বললেন। তারপরে তিনি মানে অস্ত্র বিসর্জন করছেন, ভগবান চলে যাবেন কি না। তারপরে ভগবান যুধিষ্ঠির মহারাজের আজ্ঞা নিয়ে তিনি কি করলেন, পিসিমা কুন্তির কাছে গেলেন, কুন্তিকে দণ্ডবাদ প্রণাম করলেন, মাতা কুন্তি কৃষ্ণকে আলিঙ্গন প্রদান করলেন আর বললেন যে হে কৃষ্ণ, তুমি আমাদের সবসময় খবরাখবর রেখো, যাচ্ছ যাও। তারপরে সেখান থেকে বিদায় নিয়ে তিনি সুভদ্রা এবং দ্রৌপদীর কক্ষে গেলেন, তাদেরকেও জানালেন তিনি যাবেন। তারপরে তিনি বাইরে এসে তার নিজ মহল যেখানে তিনি ছিলেন স্নান আদি করলেন, জপ তপ করলেন এবং ব্রাহ্মণ দ্বারা স্বস্তি বাচন করালেন। তারপরে দেখতে দেখতে সেখানে সারথী দারু তিনি সেই মেঘবরণ রথটি, যেটা মানে এই মগধরাজ জয় করেছিলেন, সেই যে জরাসন্ধ, সেই রথটি নিয়ে আসলেন সুন্দরভাবে সাজিয়ে। সেই রথকে, সেই রথে আবার গরুড়ধ্বজ আদি সব চিহ্ন আছে, তা সেই রথটি ছিল অলৌকিক। তাই ভগবান সেই রথটিকে পরিক্রমা করে তার উপরে বসলেন এবং সঙ্গে অন্যান্য ভাইয়েরা কৃষ্ণের পেছনে পেছনে চললেন রাজ্যের সীমানা পর্যন্ত। ভগবান মাঝে রথটি স্থাপনা করলেন, মানে দাঁড় করালেন, দাঁড় করিয়ে তার সমস্ত ভ্রাতাদের আলিঙ্গন করালেন, আলিঙ্গন করলেন, করে বললেন হে রাজেন্দ্র, মেঘ যেমন সকল প্রাণীতে জল সিঞ্চন করে, যে এ দুষ্ট এ ভালো বিচার করে না, মেঘ সকলের প্রতি সে কৃপারূপ বর্ষণ করে, তা ঠিক তদনুরূপ বিশাল বৃক্ষ যেমন সমস্ত প্রাণীকে আশ্রয় দেয়, তা আপনি সেই রকম সতর্কভাবে সমস্ত প্রজাগণের প্রতি কৃপা দৃষ্টি রাখবেন, ভেদভাব না রাখবেন না। এইভাবে আলিঙ্গন প্রদান করে সকলকে একে একে বিদায় দিলেন। পাণ্ডবগণ তারা শত্রু নয়নে অস্ত্র বিসর্জন করতে করতে রথপরি আরূঢ় হয়ে তারা ইন্দ্রপ্রস্থের দিকে রওনা হলেন। আর ভগবান অতি দ্রুত গতিতে তিনি আপন রাজধানী দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন। দ্বারকায় যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে সকলেই আনন্দিত এবং সকলেই সমস্ত ব্রাহ্মণগণ বৈদিক মন্ত্র উচ্চারণ করতে করতে তাকে স্বাগত জানালেন। তারপরে তিনি সর্বপ্রথম তার মানে গুরুজনেদের প্রণাম করলেন, প্রণাম করার পরে তিনি রানী মহলে প্রবেশ করলেন। অদ্যকার দিনের পাঠের বিরাম স্থান এর স্থানেই দেওয়া হলো। আবার যদি শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হয় তাহলে আমরা আগামী দিন পাঁচ ঘটিকা হতে পুনরায় এই মহাভারত কথা আমরা আস্বাদন করব। অদ্যকার দিনের পাঠের বিরাম স্থান এর স্থানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গৃন্দ্র বিহারী লাল ভগবান কি জয় শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয় শ্রী শ্রী বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাদ কি জয় শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী সিদ্ধ শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় জব্বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় পঞ্চ পাণ্ডব কি জয় রাষ্ট্র যজ্ঞ কি জয় 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 শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।